কথা বলে না। অধিকার অনুসারে আমাদের পাঠ্যপুস্তকে নির্ণয় করা দরকার। এই জন্য মহাপ্রভুর অবদান প্রকৃতপক্ষে সকলকার জন্যই বিহিত হয়েছে। সুতরাং অধিকার অনুসারে সেই বিধান আলোচনায় আমাদের মঙ্গলজনক। কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত, এই চারটি অধিকারের পরিচয় পাওয়া যায় শাস্ত্রাদিতে। সুতরাং সেই সেই অধিকারী ব্যক্তি সকলেরই মঙ্গলজনক এমন একটা কিছু যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মঙ্গল লাভ হবে। সকলেই আমরা কর্মী, কি মনুষ্য, কি মনুষ্যতার প্রাণী। কর্ম মানে আমরা আমাদের নিজের সুখের সুখের ব্যবস্থা করতে চাই, কিন্তু আমরা যদি বুঝতে না পারি যে সেই চেষ্টাগুলো আমাদের বিপরীত ফল প্রদান করে, সেইগুলো আমাদের দুঃখ আনয়ন করে, তবে আমরা কেন কর্মত্যাগ করব? এই জন্যই বলছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মৎকথা শোভন ডুবা শ্রদ্ধা যাবন্ন যায়। কর্ম ততদিন পর্যন্ত বলছে করো করো করো, তোমাকে কর্মই করতে হবে। কেন না? কর্ম মোক্ষায় কর্মাণি, কর্মের দ্বারা কর্ম থেকে মুক্তি হবে, এইটি হল কর্ম করতে বলার উদ্দেশ্য। সুতরাং বেশ করো, বেশ বেশ সংসার ধর্ম করো, বিয়ে থাকা করো, স্ত্রী পুত্রের প্রতিপালন করো, তাদের বিবাহ আদি দাও 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 দাও, তাহলে তোমার বুঝতে পারবে যে এই কর্মটা কখনোই তোমার পক্ষে মঙ্গলজনক হচ্ছে না। তখন সাধুর কথা কানে ঢুকবে, নিষ্ঠাটি দে না বিশ্বে না দুর্লভে না আত্মমৃত্যু না দিহা পর্যাপ্ত পশুভি, তারপরে কি সাহিত্যই চলে, তখনই তোমার এই প্রথম অধিকার আসবে, তখনই তুমি পরমার্থের দিকে যেতে পারবে। সুতরাং মুকুটমাটাই দিয়ে যখন বিবাহ করতে যাচ্ছে, তখন যদি তাকে বলা হয় অনার্পিত শরীর চিরাট করুণয়াবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত জল রসান সহস্রাম হরি পুরাট সুন্দর দ্যুতি সমর্পিত, এই কথা শুনলে সে কি করবে? সুতরাং আমরা আমাদের উপযুক্তভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করি যদি, তবেই আমরা সার্থকতা লাভ করতে পারব। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্বেত যাবতা, নির্বেগ কই আমাদের জ্বলে বলাম, এটা আমরা কই বুঝতে পারছি? আমরা মনে করছি টাকা পয়সা উপায় করবো, ঘর বাড়ি তৈরি করবো, বিষয় সম্পত্তি করব, বিবাহ আদি করবো, বেশ মজা করে সন্তান আদি উৎপন্ন করে তারপরে তাদের বিয়ে থাকা দেবো, তাহলেই আমাদের সর্বাপেক্ষা শান্তি সুখ ইত্যাদি লাভ হবে। কিন্তু এইগুলি যে তার বিপরীত ফল প্রসব করে সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে। শাস্ত্র বললেই তো আমি বুঝতে পারছি না, সেই জন্য আমাকে শেখে শিখতে হবে। সেই জন্যই আমাকে বলছেন কর্ম মোক্ষায় কর্মাণি বিদ্যে জগতং যারা, এই জন্য যখনই বর্ণাশ্রম চারবতা পুরুষে না পরকুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্দার তত্ত্ব কারণাম বলা হল, মহাপ্রভু বলে নেহ বাহ্য, এই বর্ণাশ্রম ধর্ম পালন করে এই জয়গতেরই কিছু তোমার আপলিফমেন্ট হবে, এতে বাস্তব কল্যাণ তোমার এতে নাই। তারপরে বললেন যে তাহলে যত করসি যত রাশি যত গৃহসী দাদাশি যত যত্তমসি কন্তু তৎপুরুষ মদর্পণম দেহ বাহ্য। তারপরে বললেন কর্মমুখ জানে ব্রহ্মভূত প্রসন্ন আত্মান সচেতন কংসেতি সমস্যা দেশু ভূদেশু মদভোগ সিং লভতে পরাম, সেই জ্ঞানের কথা প্রসন্ন আত্মা তার কিছুটা উপলব্ধি হয়েছে যে কর্মের দ্বারা কখনোই প্রকৃত শান্তি লাভ বা পরম সুখ পাওয়া যায় না। সেই জন্য দিয়মানং ন গৃহন্তি নোদনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ ইত্যাদি অধিকার তার তখন লাভ হয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত আমাদের অধিকার যেরূপ থাকবে ততদিন আমাদের সেই পরিমাণে সেই সব কার্যিক ব্যবস্থা শাস্ত্রের মধ্যে প্রদত্ত হয়েছি। আমরা এতদিন ধরে কর্ম করেছি, অনাদিকাল থেকে আজ পর্যন্ত কর্ম করেছি, এক জন্ম দু জন্ম নয়, এই যে মনুষ্যতা 84 লক্ষ জন্যে আমরা ভ্রমণ করছি, কতবার এইসব কর্ম মার দিয়ে আমরা ভ্রমণ করছি সাধারণত অধিকভাবে। সুতরাং এত করে কোথায় আমাদের তাহলে সেই কর্মকে আমাদের দুর্ভাগ্যজনক বলে বুঝতে পারছি? তাহলে এই কথা বলা কি করে হলো? তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা, কই নির্বেদ আসছে বলুন? আমরা কটালো জলে মোলাম বাঁচাও সাধুজি, আমাকে বাঁচাও, এই কথা কে আমরা বলতে এসেছি? কেউ বলছি না তো? বেশ মজায় আছি, ভালো খাচ্ছি দাচ্ছি, ঘরে বাস করছি, ছেলে পিলে নিয়ে বেশ কেমন আছি, সংসার গুছিয়ে নিয়ে চলছি, পরিণামও করছি, আর এদিকে বেশ সংসারেতে মত্ত হয়ে আছি। এই তো, তাহলেই তো আমাদের হলো সাধারণত আমাদের এই ধারণা। মহাপ্রভু কি এইরকম ভাবি আমাদের হরিনাম করতে বলেছে? নির্বেদ না আসা পর্যন্ত প্রকৃত হরিনামের দিকে তাদের অধিকার আসছে না, কি করে নির্বেদ আসবে? সেই নির্বেদ তো আসছে না, লক্ষ জন্ম লক্ষ লক্ষ জন্ম আজ পর্যন্ত কতবার পেয়েছি, 84 লক্ষ জন্ম, শুধু মনুষ্য কেন, মনুষ্য তো জন্ম সেই কর্ম করছি। আমরা মনুষ্য এবং পশুতে কি পার্থক্য দেখছি? সেও খায় দায় ইন্দ্রিয় তর্পণ করে, আমরাও খায় দায় ইন্দ্রিয় তর্পণ করি। সুতরাং এই প্রকার যে ক্রিয়া এগুলি সামান্য নামে তো পশু নরা নাম বলা হয়েছে, তারা ধর্মের কথা কিছুই বোঝে না। আমরাও প্রায় সেই রকমই বেশিরভাগ ব্যক্তি ধর্ম টর্ম কিছু বুঝি না, ধর্ম বললেই যেন আমাদের গায়ে জ্বর এসে গেল, কিন্তু মনুষ্যের পরিচয়ই একমাত্র ধর্মের উপরে। ধর্মে নহি না পশু বিষমা না। সুতরাং আমরা আমাদের কর্ম অনুসারে যে গতি লাভ করছি তাতে এই ভবসংসারে জন্ম মৃত্যু জড়াবাদী শোকটা এগুলি আমাদের ঘুরছে না, এটা কিছুদিন বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। সুতরাং আমাদের এই কর্ম মার্গ এটি হচ্ছে আমাদের অধিকার, কত অধিকার, অধিকার কত আমাদের গতি, সেই অধিকার কি করে আমরা উন্নতির দিকে নিয়ে যাব? এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে সংসারে সুখ নাই, সংসারে জ্বালা, নিত্যার্থি দেই না বৃত্তে না দুর্লভে না আত্মা মৃত্যু না দিহা পশ্চাপ্ত পশুভি কা প্রীতি সাজিত চলই। এই জন্য নবযোগেন্দ্র ঋষিরা আমাদের পরমার্থের অধিকার নির্ণয় করছে প্রথমে বললেন এই জ্ঞানটা তোমরা লাভ করো। বুঝতে পারা গেছে কি যে কর্মে আমি লিপ্ত হয়ে চেষ্টা করছি আরো প্রচুর পরিমাণে ধনবান হব, ঘর বাড়ি করব, স্ত্রী পুত্র নিয়ে মজায় থাকব, সেটা কখনই প্রকৃত আমাকে মঙ্গল প্রদান করছে না। সুতরাং এইটি যে বুঝবার মতন অধিকার আমাদের এই এত জন্ম ঘুরে ঘুরেও হলো না। কেন হলো না? কর্ম মুক্তায়ক কর্মণী যে বলা হয়েছে এমনই আমরা মায়ার দ্বারা অভিভূত যে এত জন্ম ওইরকমভাবে জলে পুড়ে মরেও আমরা সেটা জ্বলন বুঝতে পারছি না, সেটা যে জ্বলার বস্তু তা বুঝতে পারছি না। কেন না? সেখানে প্রকৃতপক্ষে সাধুর যোগাযোগ হচ্ছে না, কর্মকে বুঝিয়ে দেবে কে? দেখো তুমি এই করে ছেলে, এই করে বিবাহ করে সংসার করে টাকা পয়সা উপায় করে ঘর বাড়ি বেঁধে ছেলে পিলে নিয়ে মনে করে ছেলে সুখী হবে, কিন্তু সব জ্বলে পুড়ে মরে গেল, জ্বালায় জ্বলে মরলাম। এই যে প্রকৃত তার ডার্ক সাইডটা আমাদের কাছে অনুভূত হচ্ছে না। আমরা সেই জন্যে সমস্ত কর্মগুলিকে পরিত্যাগ করে তখন জ্ঞানের অধিকারে উন্নত হতে পারছি না, তখন না আমরা ইজেকশন আমাদের ধর্ম বলে তখন আমরা গ্রহণ করছি না। জ্ঞানীও মনে করছে যে তাই তোমাদের ধ্বংসশীল বস্তু, অশান্তিপ্রদ বস্তু, এইগুলোকে প্রচুর পরিমাণে সংগ্রহ করলে প্রচুর পরিমাণে অশান্তি হয়, এই জন্য আর আমি এইগুলো নেব না। জ্ঞানী এইভাবে সেইগুলিকে পরিত্যাগ করতে চাচ্ছি, কিন্তু তারাও প্রকৃতপক্ষে মঙ্গলের জন্য বিষয় নয়। কেন জ্ঞানী আরো কি চাচ্ছে, সর্বাপেক্ষা বড় ভোগ। আর কর্মী ছোট ছোট ভোগ চাচ্ছে, টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে, জ্ঞানী চাচ্ছে মুক্তি। কখনো যেন আমার এই সমস্ত দুঃখ কষ্ট যেন আর আক্রমণ না করে, এমন ভাবে একটা সিচুয়েশন আমার দরকার। সুতরাং তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান, সেই রূপ বাংশাকেও রিজেক্ট করতে হবে। জ্ঞানে প্রয়াস মধ্যপাশ্চন্দমন্ত এবহি জীবন্তী সম্মুখরিত অঙ্গভব দিয় বাচ্চাম স্থানে সীতা সূচিগতাং সুনবাং মনোবীর যে প্রয়াস অজিত জিত প্রসিত শ্লোকাম। তারপরে রায় রামানন্দ প্রভু যখন এই কথাটি শ্লোকটা গীতা থেকে বললেন, তখন বললেন এহ হয়। এইখান থেকে স্টার্টিং হচ্ছে পরমার্থে। তসমাত গুরুং প্রবর্তেত, কর্মী গুরু জ্ঞানী গুরু যাদেরকে প্রকৃতপক্ষে গুরু শব্দ বাচ্চা বলা হয়। গুরু বলতে গেলে সেই গুরু বস্তু কি, সেই ভগবত প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা। আমরা প্রেমের অনেক রকম কথা শুনেছি, কিন্তু সহজ সরল ভালোবাসা, সহজ সরল ব্যাখ্যা হল ভালোবাসা, লাভ ফর গড। এই যে ভালোবাসা সেটা কি বস্তু, ভালোবাসি আমরা সকলেই বলি আমিও ভালোবাসি ভগবানকে, কিন্তু কোন ভিত্তিতে ভালোবাসি, ভোগ ভিত্তিতে না ত্যাগ ভিত্তিতে? দুই প্রকার ভিত্তি যখন, তখন ভোগ ভিত্তিটা কর্ম। আত্মেন্দ্রিয় ভিত্তি বাঞ্ছা তারা বলল কৃষ্ণকে পেতে চাই, জানা কৃষ্ণকে পেলে আমার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, জ্ঞানীর বিচার আমি সেইগুলো থেকে মুক্তি চাই পেয়ে যাবো। আবার বলছি কৃষ্ণকে পেলে কি হবে, আমার টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে স্বামী পত্নী এরা সব বজায় থাকবে চিরদিন, নিয়ে আমি কেমন হেসে খেলে সংসার করব। এ হলো কর্মীর ব্যবসা, কর্মীর কথা। যোগীও এর প্রকার জ্ঞানের দ্বারা ওইরকম যে বিরাম মুক্তি সেই রকম স্যালভেশন চাচ্ছে, তারাও ওইরকমভাবে মহাভোগ চাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলিও প্রকৃত মঙ্গলময় বস্তু নহে, পরাস্পর বস্তু। যেটি সেইটি হচ্ছে সর্বসাধারণ সাধনের শ্রেষ্ঠ ফল, তাকেই সেটাকে ভক্তি বলা হয়েছে। সেইটিকেই ভক্তির চরম অবস্থায় প্রেম মহাভাব ইত্যাদি তার অনেক রকম অবস্থা রয়েছে। সেই সমস্তগুলি আমাদের অধিকার অনুসারে আমরা ক্রমশ অগ্রসর হব। আজকে অনেক রাত হয়েছে, আজকে আমরা মহাপ্রভুর কথা আলোচনা করতে গিয়ে তিনি যে ওই নিম্নস্তর থেকে ঊর্ধ্বস্তর পর্যন্ত সকলকার উপযোগী একটা প্যানাসিয়া আমাদের কাছে এনে দিয়েছেন। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সপে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিদিন হাইয়া হরির নাম হরির নাম হরির নাম হইব কেবলম করৌ নাস্তিব 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 গতি অন্যথা। সুতরাং সেই হরিনাম আমরা করছি, কিন্তু তথাপি আমাদের দুর্দৈববশত অপরাধবশত এই হরিনামের উদয় হচ্ছে না। সুতরাং এই যেতে আমাদের সেই অপরাধগুলি বিদূরিত হয়ে বৈষ্ণবগণ কৃপা করেন, ধাম কৃপা করেন, মহাপ্রভু কৃপা করেন, আমাদের নিজের চেষ্টায় আমরা সেইগুলি থেকে অব্যাহত।
আত্মনিবেদন ক্ষেত্রে প্রথমে পরিক্রমা করার কথা, তার সঙ্গে অন্যান্য দিকের কথা লেখা আছে। আমরা বসে আছি নবদ্বীপ ধামে, আমাদের একটা সুবিধা অসুবিধা আছে। আবার গুরুপাদ বর্ম যে বিচারটা দেখাচ্ছেন সেই জিনিসটা কিছু অন্য রকমের। কেন? আমরা যখন যাচ্ছি পরিক্রমায় তখন মায়াপুর উদ্দেশ্যে, আত্মনিবেদন ক্ষেত্র যে মায়াপুর, তার উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম করে সেখানকার গৌরপুরী এবং তার পরিকর সকলকে তাদের আশীর্বাদ নিয়ে আমরা পরিক্রমায় বহির্গত হচ্ছি। কীর্তনাক্ষ ভক্তি যাজনের স্থান যে ক্ষেত্র, সেইখানে আমরা প্রথমে যাচ্ছি। কেন? সেখানে যিনি বসে আছেন তিনি হলেন বর্তমান যুগে শুদ্ধ ভক্তি ধারা প্রবর্তনের মূল ভগীরথ ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, সেখানে বসে আছেন, সর্বদাই আছেন তিনি। তো সেখানে তার বিশেষ আশীর্বাদ এবং কৃপা নিয়ে আমরা ধাম পরিক্রমায় অগ্রসর হয়েছি। এই বিচারটার মধ্যে শ্রীল জীব গোস্বামী প্রভুর যে নির্দেশ সেটা প্রতিপালিত হচ্ছে সুষ্ঠুভাবে, এ কথাটা রয়েছে। যারা বলছেন যে ক্রমভঙ্গ হচ্ছে, ঠিক ঠিক হচ্ছে না, তা তারাও তো তাহলে কিছু ক্রমভঙ্গ করে যাচ্ছেন। কেন না, শৈল সরস্বতী প্রভুপাদের সময়ে যেভাবে পরিক্রমা হয়েছে এখন সেখানেও সেটা ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না, এর পিছনেও কিছু যুক্তি করা দেবেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সব সময়ের জন্যই সেবা আমাদের জন্য পড়ে রয়েছে। ধাম পরিক্রমা সেবা, সে সেবাটাও শাস্ত্রানুসারেই করতে হবে। আবার শাস্ত্রানুসারে করতে গেলেও সেখানে মহাজনানুভব বলে যে কথাটা আছে সেটাকেও অস্বীকার করা যাবে না, সেটাকেও নিতে হবে। তাহলে শাস্ত্রানুসারে কি মহাজনানুভবকে বাদ দিয়ে, গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে কি শাস্ত্র শাস্ত্র নয়? আমরা যে কোনো কাজ করতে যাই শাস্ত্রের উপদেশ নির্দেশ নিয়েই আমরা করি, কিন্তু তার ভিতরে কোনো ক্ষেত্রে মহাজনানুভব বলে কথাটাও এসে যাচ্ছে। তাহলে মহাজনানুভবকেও তো বাদ দেওয়া যাবে না। গুরু বৈষ্ণবের কিছু বিশেষ নির্দেশ, বিশেষ বিচার, যাকে এক কথায় বলা হবে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য আমাদের রক্ষা করতে হবে। তা আমরা প্রথমেই কীর্তনাক্ষা ভক্তি যাজনের স্থান প্রথমেই গেছি আমরা বদ্রমন্দিরে। সেখানে যিনি আমাদের আশীর্বাদ করছেন, বিশেষভাবে প্রেরণা যোগাচ্ছেন ধাম পরিক্রমা কি করে করতে হবে, তার আশীর্বাদ নিয়েই তো আমরা অগ্রসর হচ্ছি। তাহলে ক্রমভঙ্গ হচ্ছে কি করে, যদি পূর্বপক্ষ করা যায় যে ক্রমভঙ্গ হচ্ছে, আমরা বিচার করে দেখছি যে ক্রমভঙ্গ হয়নি। আমাদের গুরুপাদ পদ্ম যে ব্যবস্থা দিয়েছেন তাতে ক্রমভঙ্গের কোনো কথা হয়নি। যিনি সেখানে বসে আছেন গৌর গলাধর সেখানে আছেন, আবার রাধা গোবিন্দ আছেন, গৌর নিত্যানন্দ প্রভু আছেন, কিন্তু যিনি সেখানে বসে আছেন তার কিন্তু অধিকার আমি বলব না, অধিকারের উপরে সেখানে বলা হল কি, তিনি নিজেই যেটা লিখেছেন, যেটা আমরা পত্রপত্রিকায় গ্রন্থাদিতে পাবলিশ করেছি, সুরসরী রূপকণ্ঠে গদ্রমে গৌরতীর্থে বসতি সুরভিকুঞ্জে ভক্তিপূর্বং বিনোদ যুগল চরণ সেবা সৌখ্য লাভাশয়াস ব্রজরস রসিকায়া পাদ পদ্মাশ্রয়েত্র। তার অধিকার অনুসারে তিনি এটা বলেছেন, এ কথা বলা যায়, কিন্তু তার কি অধিকার, যে অধিকার শাস্ত্রে নির্ণয় করা আছে সে অধিকারের উপরেই তিনি বলেছেন এ কথা, সেটাই প্রমাণিত হয় তার কথায়। তথাপি অধিকার নিয়ে আমাদের চলতে হবে সাধন ক্ষেত্রে। ভজন যখন, তখন বোধহয় আর সাধনের ক্ষেত্রটা থাকে না, নিশ্চয়ই সেটা আইনের উপরে হয়, তখনই ভজনটা ঠিক হয় কথাটা। সাধন যতদিন পর্যন্ত আমাদের আছে ততদিন পর্যন্ত আমাদের বাস্তব রিয়েলাইজেশন কিছু নাই, বাস্তব অনুভূতি নাই, এবং যখন আমাদের ভজন আরম্ভ হচ্ছে তখনই আমাদের অধিকারের উপরের কথা। তখন সিদ্ধ মহাত্মাদের কথা, যেটার পিছনে বৈদিক ভক্তির কথাগুলো আসে না। সুতরাং এই যে অধিকারগুলো বলা আছে বা অধিকারের উপরে যে কথা আছে যেগুলো, সেগুলো তো সব এক হচ্ছে না। ছলিঙ্গন আশ্রমোক্তত্ব আচরের অবিধি গোচর, এ কথাটা বলা হয়েছে। সাধারণ বিধিনিষেধ যেখানে সেখানে কার্যকরী হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না, সেক্ষেত্রেও তো বলা আছে। তা আমরা কি করব? আমরা সাধনার ক্ষেত্রেতে ঠিক সাধন ভক্তির এটা নিয়েই চলব। তারপরে যার অধিকার হয়েছে তিনি সেই অধিকার নিয়ে চলবেন, কিন্তু সকলেই সেই সমান অধিকার পেয়েছেন এ কথা নিশ্চয়ই স্বীকার করা যায় না, বলা যায় না। যার অধিকার হয়েছে তিনি নিজেও বলেন না, বলতেও যান না, কিন্তু সিদ্ধ মহাত্মা তো এই জগতে এখনো আছেন। যদি না থাকেন তারা এই জগতে, তাহলে আমাদের পক্ষে বড়ই দুর্দিন, এবং আমাদের পথের দিশারিকে পাওয়া যাচ্ছে না। সেজন্য তারা চিরদিনই আছেন। কিন্তু সিদ্ধ যারা, তাদের সংখ্যা খুব কম। ম্যাট্রিকুলেশন পড়তে গিয়ে যত ছাত্রছাত্রী পাওয়া যায় নিশ্চয়ই কমে যায় গ্র্যাজুয়েশনে, আবার পোস্ট গ্র্যাজুয়েশনেতে নিশ্চয়ই তার থেকে আরো কম হয়ে যায়। সুতরাং সাধনের ক্ষেত্রে তো এইরকম আছে ক্রমশ ক্রমশ, সেটা আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে। কিন্তু সকলের অধিকারটা সমানভাবে কখনই হতে পারে না। যার যেই রস সেই সর্বোত্তম কথাটা আছে। কার কি রস কে বুঝবে? যার যেই রস সেই সর্বোত্তম কথাটা বললেই কিন্তু পৃথক পৃথক রসের কথা এল বিচারে। চৈতন্য মহাপ্রভুর যে থিওরি সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি রম্যা কাকি উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এটা হল সাধারণভাবে বলা হল, বিশেষভাবে বলা হল আবার। কিন্তু সকলের অধিকার কি সমানই হবে? হয় কি? জীবাত্মার স্বরূপে যার যেই রস, সেই রসটাই তো প্রকাশিত হবে, প্রিভেল করবে। তা ছেড়ে কিছু হয় কিনা তা প্রশ্নের বিষয়। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ সাধনা ব্রজগোপীগণ যেভাবে সাধনা করেছেন, এ কথা লেখা আছে শাস্ত্রে। এখন সকলেরই সেই রসে সমান অধিকার হচ্ছে কিনা আসছে কিনা, এটা নিয়ে আলোচনা। এটা খুব একটা তর্কের বিষয়, তর্ক শুধু বলি না, বাস্তব। এই আলোচনার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, সেটা ঠিক পরস্পর একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে শুধু আলোচনা করলেই হবে না, সেটা অনুভবের বিষয়। এবং শুধু অনুভব নয়, বাস্তব অনুভব সেটাও দরকার। কিন্তু আমরা কোনো ক্রমেই সাধন ভক্তিকে বাদ দিয়ে তো চলতে পারছি না, বা সকলের পক্ষে সে আলোচনাটা হচ্ছে না, হওয়া করা সম্ভব হচ্ছে না। সেইখানেই হয়তো আমার পূর্ববর্তী কোনো ভক্তৃ মহোদয়ের কিছু আপত্তি হয়েছে, কিন্তু আপত্তি করলে কি হবে? অধিকার বিচার তো ছেড়ে দিয়ে কথা বলবে না। আমাদের অধিকার নিয়ে আমাদের নিশ্চয়ই চলতে হবে। কি বল, কি করব আমরা? যদি ক্রমশ ক্রমশ নিচের ক্লাস থেকে ক্রমশ ক্রমশ প্রমোশন নিয়ে আমাকে অগ্রসর হতে হয় শিক্ষাক্ষেত্রে, তাহলে পরমাত্ম শিক্ষা ক্ষেত্রে স্পিরিচুয়াল সাইড হোক সেটা আছে, অস্বীকার করবার উপায় নেই। সেই জিনিসটাই বর্তমানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কতটুকু আলোচনা করব, কোন গ্রেডেশন পর্যন্ত আলোচনা করব, আমাদের পূর্বপূর্ব আচার্যবর্গ গুরু গোস্বামীবর্গ তাদের এতে দেখা যাচ্ছে আমাদের আলোচনার ক্ষেত্রটা যেমন এখানে একটা ধর্মসভা, প্রকাশ্য ধর্মসভা, এখানে আমরা কতটুকু আলোচনা করব। আমাদের গুরুবর্গের উপদেশ নির্দেশ যদি আমরা আলোচনা করি তাহলে দেখব এখানে ব্যাসরস আলোচনা করা যাবে। আবার গুরুবর্গের মধ্যে কেউ বলছেন এখানে সক্ষরস বাৎসল্যরস পর্যন্ত আলোচনা করা চলবে। কোন ক্রমেই বহু লোকের মাঝখানে মধুর রতির কথা আলোচনা করা যাবে না, এই কথা বলা আছে। ব্যাখ্যা আমরা করতে পারি অনেক, কিন্তু ব্যাখ্যা করাটা সঙ্গত হবে কিনা এবং সেই ব্যাখ্যাটা অ্যাজ ইট ইজ বুঝবে কিনা মানুষ, সেই নিয়েও তো কথা বলা আছে। সুতরাং সেসব বিষয়েও আলোচনার ক্ষেত্র রয়েছে। আমাদের পূর্বপূর্ব গুরুবর্গ তারা অনেক কিছু আলোচনা করেছেন, যে আলোচনার শেষ নেই, কিন্তু সেখানেও স্থান কাল পাত্র বিচার করা হয়েছে, সেটাকে বাদ দিয়ে নয়। স্থান কাল পাত্রের বিচারটাও আমাদের রাখতে হবে। ঠিক সেইভাবেই আমরা সব কিছু করে যাব। শ্রীমদ ভাগবতে যেসব কথা আলোচনা হয়েছে, চরম কথা, সে আলোচনা সঙ্গে সাধারণ সাধক সাধিকার ক্ষেত্র নেই। আমাদের পূর্ব গুরুবর্গ কেউ বলেছেন যে গীতার যে শিক্ষা সেই শিক্ষা বাচ্চা শিশুর শিক্ষা, এ কথা বলে দিলেন। আবার কোন কোন ক্ষেত্রে বলা হয় যে এখানে পূর্ণ শরণাগতি ফুল সাবমিশনের কথা এখানে এই পর্যন্ত বলা হল, কিন্তু কিভাবে সেই সাবমিশন দেওয়া যায় তার প্রসেস প্রসিডিওর আরম্ভ হয়েছে শ্রীমদ ভাগবতের প্রথম থেকে, একথা বলা হয়েছে। যেখানে বলছেন গায়ত্রাচার সমারম্ভ, গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে শ্রীমদ ভাগবত, সত্যম পরম ধীমহি সেই তত্ত্ববস্তু, কিন্তু তার পরবর্তী ব্যাখ্যায় এসে যাচ্ছে নিরস্ত কুহকং শব্দের ব্যাখ্যায়। নিরস্ত কুহক মানে কপটতার কোন স্থান নেই এখানে, যে নিষ্কপটতা যে সরলতা অন্তর্দর্শন থাকলে সাধনার ক্ষেত্রে সবটাই সম্ভব হয় প্রাপ্তি, সেখানেই তো থেকে যাচ্ছে। সেখানে কি বলছেন, নবদাভক্তি যাজন করতে গিয়েও সেখানেও তো অনেক কথা বলা হয়েছে। আবার বলছেন পূর্ণ আত্মসমর্পণের কথা, তো শ্রীমদ ভাগবতে পূর্ণ আত্মসমর্পণের কথাই বলা হল। একটা ক্ষেত্রে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বলছেন কৈবল্যং নরকায়ত, তাহলে সে কেবল সে কৈবল্য কি নরকায়তে বলে দিচ্ছেন, যারা কৈবল্য নিয়ে চলবেন তাদের নরক গতি হবে। আবার শ্রীমদ ভাগবতেও ওই রকম শব্দ এল, সেখানে কি বললেন কৈবল্যৈক প্রয়োজনম, সে কথাই এসেছে। তাহলে সেখানে কি মানে হবে, প্রেম ভক্তির কথা, সেইটাই প্রয়োজন, মূল উদ্দেশ্য আমাদের, কিন্তু আমাদের তো সাধন ভক্তি বাদ দিয়ে তো কোনোটা হবে না। ক্রমশ ক্রমশ তো হবে, সেই সব কথাগুলো আমাদের আলোচনা করার দরকার আছে, সভা সমিতিতে এগুলোও দরকার আছে, আবার উচ্চাধিকারের কথাও আলোচনা হবে, কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হবে, সকলের সাথে আলোচনা করবেন না। মুশকিল হয়েছে এইখানে, সংসার দশায় মানুষ পড়ে আছে, সব সময় উল্টো পাল্টা করছে, সব সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সেক্ষেত্রে কি উপায়, এটাই তো চিন্তার কথা। শ্রীমদ ভাগবতে রাস পঞ্চাধ্যায়ে যেসব কথাগুলো বলা হল সেগুলো কে আলোচনা করবেন? বলছেন শিব ঠাকুরের মতো ক্ষমতা যাদের লাভ হয়নি তারা আলোচনা করবেন না। আলোচনা করবেন কারা? শিব ঠাকুরের মতো ক্ষমতা যাদের হয়েছে, বিষকেও বিসর্জন করবার ক্ষমতা হয়েছে। নৈত সমাচারের জাত মানসাতিহি অনিশ্চর বিনষ্টি আচরণ মৌডাত যত অদুদ্র অভিজমে বিষম। কথাগুলো বলা হল, বহু জায়গায় বহু রকমের কথাই বলা আছে, কিন্তু সেখানেও অধিকার বিচার আছে। আলোচনা হয়তো করা যায়, কিন্তু বাস্তব অনুভব কোথায়, প্রপার রিয়েলাইজেশন কোথায়, সেসব নিয়েও আলোচনা আছে। অধিকারী ব্যক্তির পক্ষে সবটাই ঠিক, কিন্তু অধিকার লাভ হয়নি যাদের, তাদের বেলায় তো ওটা ঠিক হবে না। মূল বক্তব্য বিষয় হচ্ছে এইটা, এইটা আমাদের বুঝতে হবে। কি করবো তাহলে আমরা? আমরা তো সাধারণ মানুষ, সংসারে খাওয়া পড়া থাকা নিয়ে ব্যস্ত আছি আমরা সব সময়। আমাদের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট দরকার, সাধন ভজন ক্ষেত্রেতে ঠিক প্রসেস প্রসিডিওর নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। এইটি হল বড় কথা, এইটা সকলকে বুঝানোর দরকার আছে। আমরা নিজেরা বুঝি না, অন্যেও বোঝেন না, কিন্তু ক্ষেত্র তো রয়েছে, ক্ষেত্র তো অস্বীকার করবার নেই। জগতে হায়ার স্টাডিজ আছে, পোস্ট গ্রাজুয়েট ক্লাস তো আছে, তারপরেও অনেক কিছু জানবার রয়েছে, শিখবার রয়েছে, বুঝবার রয়েছে, কিন্তু সেগুলো কিভাবে শিখব আমরা, কিভাবে বুঝবো আমরা, এই কথাটা নিয়ে আলোচনার দরকার আছে। অনর্থ নিবৃত্তি কথা আছে, অন্য বিলার কথাগুলো আছে, অন্য বিলা চিতাশূন্যম জ্ঞান কর্মাদ্যমাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন অনুভক্তি, কথাগুলো আছে। কি করবো আমরা? হরিনাম করতে হবে এই কলি যুগে, অন্য কোন সাধনের ব্যবস্থা নেই, যোগ তপস্যা যার যোগ্য এসব নেই। কলিকালে হরির নাম, হরির নাম, হরির নামই বকি বলম কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি বতিরন্নতা, কৃষ্ণ নাম ভজজি আর সব লিখে পলাইছে পথ নাই জম আছে পিছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিসে আর কোন বস্তু নাই। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সুতরাং আগেকার অহংকারগুলো তো সব আমাদের অতিক্রম করতে হবে, ক্রমশ ক্রমশ তো হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া, এইসব কথাগুলো পরপর আছে, তো সেই অনুসারেই তো হবে আলোচনার বিষয়। এবং আলোচনায় মীমাংসাও আমাদের দরকার, মীমাংসা ছাড়া কিছু হবে না। কিন্তু আমরা কতটুকু আগ্রহ বৃত্তি নিয়ে অগ্রসর হব সেইটাই হল বড় কথা। যারা এসব নিয়ে আলোচনা করছেন আন্তরিকভাবে, তারা গুরু বৈষ্ণব কৃপায় ভগবত কৃপায় তত্ত্ব অধিগত হচ্ছেন, কিন্তু তত্ত্ব অধিগত হলে তারপরে তারা কতটুকু কি বলবেন, এই নিয়ে আলোচনার কথা। কতটুকু বলা হবে সাধারণ মানুষকে, যাদের লেনেন বলা হবে তাদের কতটুকু বলা হবে, কোন পর্যন্ত, সেসব নিয়েও তো আলোচনা আছে শাস্ত্রে। অধিকার বিচার নিশ্চয়ই আছে, সে অধিকার আমাদের রাখতেই হবে, কিন্তু সকলকেই সমান অধিকার দেওয়া যাবে কিনা, একই রকমের সেটা হয় কিনা, প্রতি জীবাত্মার স্বরূপেই একই রকম রসে আলম্বন আছে কিনা সেটাও চিন্তার বিষয়, সেটাও শাস্ত্রে আলোচনা আছে। আমাদের সবটাই চিন্তা করতে হবে, কম্পারেটিভ স্টাডি দরকার। সর্বোপরি আমাদের গুরু বৈষ্ণব কৃপা ভগবত কৃপা ছাড়া কোনোটাই সম্ভব নয়, সেইটা আমাদের সব থেকে আগে প্রয়োজন। কিন্তু যদি আমরা সহজ সরল হই, নিষ্কপট হই, তাহলে কৃপা প্রভাবে সবটাই সম্ভব। শাস্ত্র বলছেন কাকে যে গরুড় করে ওই সে দয়াময়, তা দয়াময় তিনি, সে দয়াময় কিরকম তিনি? অনেক সময় প্রশ্ন করেন আমাদের, আমাদের হরিকথাতেও বলাও হয় যে কৃষ্ণ নাম উচ্চারণ করতে গেলে অনেক মুশকিল, কেন? অপরাধের বিচার আছে। কিন্তু গৌর নিত্যানন্দের এসব ভয় নাই, তারা খুব দয়ালু। কিন্তু কথা হচ্ছে যদি দয়ালু তাহলে সেখানেও কি বিধিনিষেধ নেই? গৌর নিত্যানন্দের ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে তো সেখানেও তো বিধিনিষেধ আছে, সে বিধিনিষেধগুলোকে বাদ দিয়ে চললে তো হবে না আমাদের। তত দুঃসঙ্গমস্তৃজ্য শত্রু সজ্জেত বুদ্ধিমান, দুঃসঙ্গ বলতে যা কিছু আমাদের বেরিয়ার, যত সাধন ভজনে বাধা বিপত্তি সেগুলো সব দুঃসঙ্গের মধ্যে, সেগুলোকে না ছেড়ে দিয়ে আমরা কিভাবে সাধন করব, এটাও তো কথা। আবার বলছেন আমাদের প্রথম প্রথম ওটা হতেই থাকে, হতেই পারে, কিভাবে ওটা কাটবে? হরিনাম করছি, অনেকদিন হরিনাম করলাম, কিছুই লাভ হচ্ছে না, সেখানে কি করব, ছেড়ে দেব? ছেড়ে দিলে কি সব ভালো হয়ে যাবে? তা নয় কথা। এখানে বিচার দেখাচ্ছেন, না অপরাধ যুক্তানাং নামান্যে বহরিতবাম, নাম প্রভুর কাছে কৃপা কৃপা প্রার্থনা করতে হবে, গুরু বৈষ্ণবের কাছে কৃপা প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হবে, আকুল প্রণাম করতে হবে, তাহলে ওরা সরে যাবে তাদের কৃপায়। কিন্তু ক্রন্দন তো দরকার, আকুলতা ব্যাকুলতা তো দরকার, নিষ্কপটতা দরকার। সব থেকে বড় গণ্ডগোল হয়ে গেছে আমাদের সাধন ক্ষেত্রেতে, নিষ্কপট হতে পারি না আমরা, কপটতাযুক্ত হৃদয় নিয়ে অগ্রসর হলে কখনোই আমাদের সেই প্রয়াস কার্যে পরিণত হয় না, বাস্তবে পরিণত হয় না। সুতরাং এইটা খুব বড় কথা, বৈষ্ণব কে একজন? নিষ্কপটজী বৈষ্ণব কে একজন? সরল হৃদয়জী। এসব কথাগুলো তো আছে, গৌরসুন্দরের কথায়, নিত্যানন্দ প্রভুর কথায়, তো এগুলোও রয়েছে বিচারের কথা। সেসব বিধিনিষেধগুলো বাদ দিয়ে তো সাধন হচ্ছে না আমাদের। গৌর নিত্যানন্দ দয়া করছেন নিশ্চয়ই, কিন্তু সেখানে বিশেষ কৃপা ছাড়া, স্পেশাল গ্রেস ছাড়া আর যা আছে সবই তো আইনকানুন পালন করতে হচ্ছে, বিধিনিষেধ পালন করতে হচ্ছে, তা নাহলে আমাদের কিছু প্রাপ্তি নেই, অ্যাচিভমেন্ট নেই। আইন বাদ দিয়ে আমরা চলতে পারি কি? মোরাল লস যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে কি আমাদের জীবনে চলা যায়? চলা যায় না তো, সেগুলোকে নিয়েই চলতে হয়। তথাপি বিধি নিষেধ মানতেই হয়, বিধি রুলস রাইট রাইচুয়ালিজম একে বলা হবে, আর রাগমার্গ যাকে বলা হয় তাকে কি বলা হবে, সাইমাল্টেনাস অ্যাটাচমেন্ট উইথ দি গড। কথাটা বলা হল, শব্দে বলা হল, কিন্তু বাস্তব কি সেটা তো অনুভবের বিষয়, সেটা তো ব্যাখ্যা দেওয়া যায় না। সেই অবস্থা লাভ হলে কেমন কিরকম ধরনের হয় ভক্তের হৃদয়ে সেটা বর্ণনা আছে। বর্ণনার দ্বারা কি সবটা বোঝা যাবে? একটা সংজ্ঞা আমি জেনে রাখলাম, বিধি নিষেধের মতো কিছু জেনে রাখলাম, কিন্তু বাস্তব ক্ষেত্র তো তা নয়। দেখলে চিনতে পারবেন একজন রতনে রতন চেনে, কিরকম একজন ভক্ত কান্নাকাটি করছেন, কখনো হাসছেন, কখনো নৃত্য করছেন, এইগুলো দেখে আমরা খানিকটা বুঝতে পারি। কিন্তু কে বুঝবে এটা? যিনি সেই অধিকারে আছেন তিনি বুঝবেন, উপরওয়ালা বুঝবেন। সেই কথাই তো বলা হলো, এবং ব্রতস্য প্রিয় নাম কীর্তিয়া যতানুরাগ দ্রুতচিত্ত উচ্চ হষত্তত রোদিতি রৌচি গায়ত্রমাধব নৃত্যতি লোকবাজ্য। এটা বাস্তব ক্ষেত্রে হয়, আবার